ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, আর বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে বলে অভিযোগ করেছে বিএসএএফ।
কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
দেশের আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কার্নান।
আরও রয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস গতকাল সেনেটের এক কমিটিতে শুনানিতে সাক্ষ্য দেন, সে সম্পর্কে একটি সাক্ষাৎকার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়ার নেতা মুন জাই ইন জয়লাভ করেছেন। কোরিয়ান গণমাধ্যম কেবিএস, এমবিসি এবং এসবিএস এর জরিপ অনুসারে মুন 41% ভোট পেয়ে জিতেছেন। নির্বাচনের আগে মতামত জরিপে মুন অপর 13 জন প্রার্থী অপেক্ষা 20% এগিয়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি সহ বিভিন্ন অভিযোগ ওঠার পর জনগণের বিক্ষোভ, জাতীয় সংসদের অনাস্থার মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করা হয় তাকে এবং নতুন নির্বাচন ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচন কমিশন বলছে 4,40,00,000 নিবন্ধিত ভোটারের মধ্যে 80% ভোটার ভোট দিয়েছেন, যা 1997 সালে প্রেসিডেন্ট কিম দাই জুং এর নির্বাচনের পর থেকে সর্বোচ্চ ভোটার উপস্থিতি। সে বছর 80.7% ভোট পড়েছিল। মুনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে লিবার্টি কোরিয়া পার্টি হং জং পায়ও 23% ভোট পেয়েছেন, আর পিপুলস পার্টির ক্যান্ডিডেট আন চিও সু পেয়েছেন 21% ভোট। দক্ষিণ পশ্চিম সোমালিয়ার সরকারি বাহিনী এবং ইসলামপন্থী জঙ্গিদের মধ্যেকার সংঘর্ষে অন্তত 13 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে সংঘর্ষ শুরু হয়। জঙ্গিরা বায়দোয়া থেকে 250 কিলোমিটার উত্তর পশ্চিমে গুফগাদুক সোমালি ন্যাশনাল আর্মির একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। 100 সশস্ত্র জঙ্গি রকেট এবং ভারী মেশিনগান দিয়ে গুলি চালায়। সরকারি বাহিনী তাদেরকে প্রতিহত করতে পাল্টা গুলি চালায়। 13 জন নিহত এবং অসংখ্য আহত হয় ওই ঘটনায়। সিরিয়া, ইউক্রেন এবং অন্যান্য জরুরি বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ওয়াশিংটনে মিলিত হচ্ছেন বুধবার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, সিরিয়া বিষয়ে আলোচনায় টিলারসন জোর দেবেন সংঘাত বন্ধ করে দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষদেরকে মানবিক সহায়তা করা যায় কিভাবে সে বিষয় নিয়ে। রাশিয়া কর্তৃক সিরিয়ায় সংঘাতমুক্ত অঞ্চল বা ডিএসকালেশন জোন করবার বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, এই অঞ্চল প্রতিষ্ঠায় রাশিয়ার পরিকল্পনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। এই মন্তব্যের পর দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের খবর প্রকাশ করা হল। গত সপ্তাহে মস্কোয় রাশিয়া, ইরান এবং তুরস্ক সিরিয়ায় 6 বছরের গৃহযুদ্ধ বন্ধে একটি সংঘাতমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার জন্য বসেছিল এবং তারা একটি চুক্তিও করেছিল। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, বুধবার ভূমধ্যসাগরে গত সপ্তাহে 245 জন শরণার্থী বা অভিবাসী নিখোঁজ অথবা মারা গেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার লিবিয়া উপকূলে 163 জন নিখোঁজ হয়। লিবিয়ান কোস্টগার্ডে একজন নারী এবং 6 জন পুরুষকে উদ্ধার করে। শুক্রবার নিখোঁজ হয় 8 জন রাবার ডিঙ্গি ডুবে গিয়ে। এছাড়া আরও 2টি ছোট নৌকা ডুবে 190 জন মারা যায়। শরণার্থী সংস্থার মতে, এবছর 1300 মানুষ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার সময় মারা যায় অথবা নিখোঁজ হয়। যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস বলেছেন, ট্রাম্প প্রশাসনের প্রথম দিকেই তিনি সতর্ক করেছিলেন যে তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনা জেনারেল মাইকেল ফ্লিনকে রাশিয়া ব্ল্যাকমেল করতে পারে। ইয়েটস সেনেট প্যানেলে রাশিয়া বিষয়ক শুনানিতে একথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্গেই কিসলিয়াকের সঙ্গে মাইকেল ফ্লিনের যোগাযোগের বিষয় নিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক বারবারই বলে এসেছেন তিনি কিছু জানেন না, কিন্তু আসলে তার সঙ্গে কিসলিয়াকের সঙ্গে ফ্লিনের কথা হয়েছিল। ফ্লিনের বিষয়ে ইয়েটসের উদ্বেগ প্রকাশের 18 দিনের মাথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করেন। গত বছর নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয় নিয়ে সেনেট তদন্তের অংশ হিসেবে সোমবার ওই শুনানি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবার আহ্বান জানিয়েছেন। ঢাকা থেকে এ নিয়ে সংবাদ পাঠিয়েছেন জহুরুল আলম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত মায়ো মিন্ট থান মঙ্গলবার ঢাকায় শেখ হাসিনার সাথে দেখা করতে আসলে তিনি এ আহ্বান জানান। মুখপাত্র বলেন, শরণার্থীরা বাংলাদেশের সমাজ ও পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলেন, তারা খুব অমানবিক পরিবেশে বসবাস করছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মুখপাত্র বলেন, প্রতিবেশী কোনো দেশের সাথে কোনো সমস্যা হলে বাংলাদেশ তা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়টিও বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় বলে শেখ হাসিনা মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলেছেন বলে মুখপাত্র জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে 4-5 লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা প্যারিস জলবায়ু সম্মেলনের চুক্তি রাখা হবে নাকি পরিবর্তন করা হবে সে বিষয়ে যে বৈঠক হবার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে 196 দেশের সঙ্গে করা ওই চুক্তি পরিবর্তনের কথা বলেছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক উষ্ণায়ন কমাতে এবং গ্রিন হাউস গ্যাস কমানোর লক্ষ্যে করা ওই চুক্তি রাখবেন কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ বিষয়ে এ মাসের শেষের দিকে সিসিলি শহরে অনুষ্ঠিতব্য G7 সম্মেলনের আগে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফেডারেল কমিউনিকেশনস কমিশনের ওয়েবসাইটে হামলা করা হয়েছে। প্রাথমিকভাবে কমেডিয়ান জন অলিভারের দ্বারা সমস্যা শুরু হয় বলে ধারণা করা হচ্ছে, কারণ তিনি রবিবার তাঁর দর্শকদেরকে আহ্বান জানিয়েছিলেন ফেডারেল কমিউনিকেশনস কমিশনের সম্পর্কে তাদের বস্তুনিষ্ঠা এবং তাদের সততা নিয়ে মন্তব্য পাঠানোর জন্য। ভারতের সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করল। সুপ্রিম কোর্ট তাঁকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। কলকাতা থেকে জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
আজ সুপ্রিম কোর্টের 7 সদস্যের এক ডিভিশন বেঞ্চ এই মামলার রায়ে বলেন, আদালত অবমাননার দায়ে বিচারপতি সিএস কারনানকে যদি জেলে পাঠানো না হয় তাহলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। 7 সদস্যের ওই ডিভিশন বেঞ্চের প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জে এস খেয়ার। তার কথায়, আদালত অবমাননা করার কারো কোনো অধিকার নেই। এরপর গতকালই কারনানের বক্তব্য উল্লেখ করে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মনিন্দার সিং, সিনিয়র অ্যাডভোকেট কে বেনুগোপাল এবং রুপিন্দার সিং সুরি শীর্ষ আদালতের রায়কেই সমর্থন জানিয়ে বলেন, কারনানের শাস্তির প্রয়োজন ছিল। গত 1 মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ নির্দেশ দেয়, গত 8 ফেব্রুয়ারির পর থেকে দেশের সমস্ত আদালত, ট্রাইব্যুনাল ও কমিশন বিচারপতি কারনানের কোনো নির্দেশ যেন কার্যকর না করে। এরপরই গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 7 বিচারপতিকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি সিএস কারনান। তার পরিপ্রেক্ষিতেই আজ তাকে আদালত অবমাননার দায় দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সুন্নিদের ওপর ইরান কর্তৃক সীমান্তে সেনা অভিযান চালানোর হুমকির নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইরান বলেছে, সীমান্তের সুন্নি জঙ্গিরা ইরানে শিয়াদের ওপর হামলা করবার পরিকল্পনা করছে বলেই তারা তাদেরকে থামাতে সেনা অভিযান চালাবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, ইসলামাবাদে ইরানি রাষ্ট্রদূতকে মঙ্গলবার তারা বার্তা পাঠিয়েছে ইরানের সেনাপ্রধানের ওই সেনা অভিযান চালানোর ঘোষণার নিন্দা জানিয়ে। ধর্মের বিরুদ্ধে বক্তব্য রাখবার অভিযোগে ইন্দোনেশিয়ার আদালত জাকার্তার সাবেক গভর্নরের বিরুদ্ধে 2 বছরের জেল খাটার সাজা দিয়েছেন। বাসুকি জাহাজা পূর্ণিমা, স্থানীয়ভাবে অশোক নামে পরিচিত ওই গভর্নর, ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। বিশ্বের সর্ববৃহৎ মুসলমান অধ্যুষিত দেশে এই খ্রিস্টান রাজনীতিক গত বছর নির্বাচনী প্রচারণার সময় ব্লাসফেমিতে অভিযুক্ত হন। তিনি এক বক্তব্যে কোরআনের আয়াত সম্পর্কে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 190 মিটার ব্যান্ডে, 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস গতকাল সেনেটের এক কমিটিতে শুনানিতে সাক্ষ্য দেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ওই শুনানি হয়। নিউ ইয়র্কে বসবাসরত বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন। তার সাক্ষাৎকার নিয়েছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস গতকাল সেনেটের এক কমিটিতে শুনানিতে সাক্ষ্য দেন। শুনানিতে তিনি যেসব বক্তব্য রাখেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কোন বিষয়গুলো?
বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে যে জেনারেল ফ্লিনকে, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে তার নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছিলেন, তার ব্যাপার নিয়ে মূলত এই কথা হয়েছে। স্যালি ইয়েটস যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন, তারপর তিনি একটি অস্থায়ী অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো তার আগে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। যাই হোক, তাকে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল পদে রেখেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যাক, তো তিনি বলেছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন উপদেষ্টাকে এটা জানিয়ে দিয়েছেন যে ফ্লিন সম্পর্কে, জেনারেল ফ্লিন সম্পর্কে তাদের যে তথ্য আছে তাতে রাশিয়ানদের সাথে তার যোগাযোগের তথ্য তাদের কাছে আছে, এবং সেই কারণে তিনি সেই তথ্যটা, রাশিয়ানদের সাথে তার যে যোগাযোগ হয়েছে সেই তথ্যটা তিনি ট্রাম্পের ট্রানজিশন টিমের থেকে গোপন রেখেছেন, ভাইস প্রেসিডেন্ট পেন্সের থেকে গোপন রেখেছেন। এই তথ্য, এই যে গোপন রেখেছেন, এটাও রাশিয়ানরা জেনে ফেলেছে, তারা জানে, ফলে তাকে তারা ব্ল্যাকমেইল করার সুযোগ আছে। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যিনি প্রধান নিরাপত্তা উপদেষ্টা হবেন, তাকে যদি ব্ল্যাকমেইল করতে পারে রাশিয়া, সেটা যুক্তরাষ্ট্রের জন্য ভীষণভাবে ক্ষতিকর হবে, তার পজিশন কম্প্রোমাইজড হয়ে যাবে। এবং এইটা তিনি বলেছেন বিস্তারিতভাবে, এই নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে নানাভাবে, এবং এই কথাটা তিনি বিস্তৃতভাবে ব্যাখ্যা করে বলেছেন। সেনেটর গ্রাম এই শুনানির শুরু করেন, জর্জিয়ার সেনেটর, তিনি রিপাবলিকান দলীয়, তিনি এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন, তার প্রশ্ন থেকে বোঝা গেছে। বস্তুতে পুরো ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের পক্ষ থেকেও। তারা বলছেন যে এগুলো সব ফেক নিউজ, ফেক মিডিয়া, এগুলো সব কাহিনী তৈরি করছে, গালগল্প তৈরি করছে, শুধু শুধু একটা মানে অপপ্রচারের অংশ হিসেবে। এবং এমনকি স্যালিস্টের ওখানে সেনেটের সাব কমিটিতে তার সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে, তার আগেই প্রেসিডেন্ট ট্রাম্প একটা টুইটারে এই সম্পর্কে, স্যালিস্ট সম্পর্কে এবং এই পুরো বিষয় সম্পর্কে নেতিবাচক সমালোচনামূলক বক্তব্য রেখেছেন। এখানে আরেকটা কথা আপনাকে আমি উল্লেখ করতে পারি, এই সাক্ষ্য দেওয়ার আগে আগে আরেকটা তথ্য বেরিয়ে এসছে, পত্রপত্রিকা বেশ গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে যে প্রেসিডেন্ট ওবামা যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার দুদিন পরে ওবামার সাথে দেখা করতে হোয়াইট হাউসে গিয়েছেন, সেই মিটিং এ, সেই বৈঠকেই তিনি নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে, সিটিং প্রেসিডেন্ট ট্রাম্প, এটা জানিয়েছেন যে আপনি যে ফ্লিনকে নিরাপত্তা উপদেষ্টা করার কথা ভাবছেন তার ব্যাপারে সমস্যা আছে, এবং কি আছে সেটা সব বিস্তারিত তো পত্রিকা আসেনি, কিন্তু যা এসছে প্রেসে সেটা হচ্ছে যে তাকে এই পদে দেওয়াটা ঠিক হবে না। এটা কেন ঠিক হবে না সেটা তিনি ব্যাখ্যা করে বলেছেন, ফলে এই তথ্যটা এসেছে। এর আগে নানাভাবে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্পকে নানাভাবে এই তথ্য জানানো হয়েছে আগের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, কিন্তু এইবারে স্পষ্টভাবে বলা হয়েছে প্রেসিডেন্ট ওবামা প্রত্যক্ষভাবে নিজে তাদের ওয়ান টু ওয়ান বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পকে কথা বলেছেন। এখন এর সাথে সাথে আবার স্যালি ইয়েটসের বক্তব্য আসছে, ফলে পুরো জিনিসটা একটু ঘোরাল হয়ে গেছে। কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত এমন কিন্তু আসেনি, অনেক অভিযোগ উঠছে গত বেশ কয়েক মাসে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যারা নির্বাচনের সাথে নির্বাচনী অভিযানের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের অনেকের সাথে আসামরা যোগাযোগ করেছে, কিছু কিছু তথ্য প্রমাণ এসছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের ব্যাপারে, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের ব্যাপারে সমঝোতামূলক বক্তব্য রেখে এসছেন নির্বাচন প্রচারের অভিযানের সময়। নির্বাচিত হওয়ার পরেও তিনি বলেছেন যে আমি মনে করি পুতিনের সাথে সম্পর্ক উন্নয়ন সম্পর্কের মাধ্যমে আমি রাশিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করতে পারবো এবং দুই রাষ্ট্রের জন্য এবং বিশ্বের জন্য ভালো হবে। এখন এর সাথে তার ওই নির্বাচনী ম্যানেজমেন্ট প্রচার অভিযানের সাথে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি, তার প্রাক্তন নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার ছিলেন ম্যানাফোর্ট, তার সহ এখন এই যে জেনারেল ফ্লিন, বেশ কয়েকজনের যে সম্পর্ক যোগাযোগ এইসব তথ্য বেরিয়ে আসায় মানে নানা ধরনের জল্পনা হচ্ছে। একটা হচ্ছে যে ওই যে নির্বাচন কালে বিশেষ করে শেষের দিকে এসে হিলারি ক্লিনটনের ডেমোক্রেটিক পার্টি হিলারি ক্লিনটনের তাদের অনেক গোপন তথ্য তাদের তার নিজের এবং তার কর্মকর্তাদের নির্বাচনী কর্মকর্তাদের অনেক তথ্য ইমেইল ইত্যাদি ফাঁস হয়ে যাওয়ায় একটা এম্বারাসিং সিচুয়েশন হয়েছে এবং একটা প্রতিকূল কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূল জনমতে প্রতিকূল প্রভাব ফেলেছে এইটা ধারণা করা। এবং সেই ব্যাপারে আমেরিকায় বলা হচ্ছে যে রাশিয়া প্রত্যক্ষ ভাবে মানে আমেরিকান নির্বাচনে হস্তক্ষেপ করেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কারণ তার সেই দেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী থাকাকালে, সেক্রেটারি অফ স্টেট থাকাকালে হিলারি ক্লিনটন রাশিয়ায় তার পুতিনের বিরোধীদের বিরুদ্ধে যে প্রচন্ড অভিযান চলছে, তাদেরকে গ্রেফতার করা হয়, দু একজন খুন হয়েছে ইত্যাদি নিয়ে, এবং সেই দেশে সেইবার সে সংসদের নির্বাচনে অনেক কারচুপি হয়েছে বলে অভিযোগ ছিল, সে সম্পর্কে হিলারি ক্লিনটন জোরালো ভাষায় পুতিনকে এবং রাশিয়ান সরকারকে বলেছিলেন, সেজন্য পুতিন তার উপর অত্যন্ত ক্ষুব্ধ বিরক্ত ক্রুদ্ধ ছিলেন, সেই জন্য তিনি চেয়েছেন হিলারি ক্লিনটন পরাজিত হোক। এইটা এই যে পত্রপত্রিকায় যে সমস্ত বক্তব্য আসছে, মিডিয়ায় যে সমস্ত বক্তব্য আসছে তার কথা আমি বলছি, তাহলে সেই জন্য তিনি এদেশের এই নির্বাচনী প্রক্রিয়ায় তার গোয়েন্দা সংস্থারা এই সমস্ত ভাবে হস্তক্ষেপ করে ট্রাম্পকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে এই সমস্ত অভিযোগ আছে। কিন্তু এখনো পর্যন্ত এমন একটি তথ্য আসেনি, এটা স্পেসিফিক্যালি উল্লেখ করা উচিত, যে ট্রাম্পের সাথে এই রকম কোনো কম্প্রোমাইজিং বা যোগাযোগ তাদের প্রত্যক্ষভাবে হয়েছে না, এরকম কোনো তথ্য এখনো আসেনি। তবে সেলিয়েটসের এই তথ্য প্রশাসনের জন্য একটু এম্বারাসিং হবে, এবং এই প্রক্রিয়াটা যে সিনেট যে হিয়ারিং করছে এটা তো চালবে, হাউস কমিটিতেও কিন্তু হিয়ারিং শুরু হবে, দুই কমিটিতে হিয়ারিং হবে যে রাশিয়ানরা আমেরিকার এই গত যে নির্বাচন গেল সেই নির্বাচনী প্রচারের সময় প্রচারণার সময় সেই সময় তাদের এই সমস্ত তথ্য যে তারা রিলিজ করেছে এইটা আমেরিকার সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি কিন্তু একই কথা বলছে যে তাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে রাশিয়া করেছে এটা। এখন এটার সাথে ট্রাম্পের যে ক্যাম্পেইন সেটার লোকজনের যোগাযোগ কিরকম ছিল এটা উদ্ধার করার জন্য এই হিয়ারিং গুলো হচ্ছে। এখন কোথায় গিয়ে দাঁড়ায় হিয়ারিং এর রেজাল্ট এই মুহূর্তে বলা মুশকিল, একটু এম্বারাসিং তো হচ্ছেই, কিন্তু শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে যে প্রত্যক্ষভাবে এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজিং তথ্য যে ট্রাম্প ক্যাম্পেইনের সাথে রাশিয়া ছিল যোগাযোগ এই ধরনের সম্ভবত এখনো পর্যন্ত পাওয়া যায়নি, ভবিষ্যতে পাওয়া যাবে কিনা বলা মুশকিল। তবে রাশিয়া যে হস্তক্ষেপ করেছে এই ব্যাপারে আমেরিকার সমস্ত সরকারি সংস্থা, নিরাপত্তা সংস্থা একমত, এমনকি ইউরোপিয়ান পশ্চিম ইউরোপীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই ব্যাপারে একমত পোষণ করছে।
আমরা খেয়াল করেছি, লক্ষ্য করেছি যে গতকাল যখন শুনানিতে স্যালি ইয়েটস প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, বেশ কয়েকবার তিনি বলেছেন যে এই কথাগুলো আমি এখন বলতে পারছি না যেহেতু তদন্তের তদন্ত হচ্ছে সেই কারণে। তো তার মানে কি কিছু তথ্য আছে যেটা তদন্তের কারণে তিনি বলতে পারছিলেন না, কিন্তু এটা কি আমরা পরে শুনব?
হ্যাঁ, এই সমস্ত অবস্থা এগুলো সেনেট যদি গোপন কিছু হিয়ারিং এর ব্যবস্থা থাকতে পারে তাদের, যেটাতে যেটা পাবলিকলি প্রেস বা অন্যরা শুনবে না, সেরকম কোন ব্যবস্থা করে তারা হয়তো ওই তথ্য গুলো জেনে নিতে পারে। কিন্তু সেটা ছাড়াও কেবল এই তদন্ত সাপেক্ষ বলে উনি বলছেন তাও না, সেটা হচ্ছে যে কিছু সেন্সিটিভ ইনফরমেশন আছে সরকারি কর্মকর্তারা, সেটা বিশেষ পরিস্থিতি ছাড়া কোর্ট যদি তাদেরকে বাধ্য না করে অথবা ওই অন ক্যামেরা মানে গোপন হিয়ারিং না হয়, তাহলে তারা প্রকাশ করা জাতীয় স্বার্থের অনুকূল নয় বলে সেটা তারা মানে তাদের চাকরি শর্ত হিসাবে বা দায়িত্বের শর্ত হিসাবে তারা প্রতিজ্ঞাবদ্ধ ওই সমস্ত তথ্য প্রকাশ না করার, সেই কারণে সেন্সিটিভ ইনফরমেশন কারণে।
আচ্ছা, যখন শুনানি হচ্ছিল আপনিও একটু আগেই বললেন যে তখন এবং তার আগেও পরে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার করছিলেন, তো এটা আপনার কাছে কি মনে হয়েছে যে এটা কি প্রেসিডেন্ট যেটা করছিলেন যখন এরকম একটা শুনানি হচ্ছে সেটা আপনি আপনি কিভাবে নিলেন?
এটা তো এই টুইটারে সমস্ত দোষের ব্যাপার, এই যে ক্যাম্পেইনের টাইমে তিনি করেছেন, তারপরেও অনবরত করে চলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি করছেন, এই এটা মানে একটা বিস্ময়কর ব্যাপার, কিন্তু এটা এক্সেপশন, উনি এটা করছেন এবং একটু অসহিষ্ণু প্রকৃতির মনে, অথবা উনি ভাবছেন যে ওনার এই যে নির্বাচিত হওয়াটাকে মানে ঠিক রাশিয়ান হস্তক্ষেপ কারণে হয়েছেন, নিজের পপুলারিটির কারণে উনি হননি, তার যোগ্যতা নিয়ে নানাতর প্রশ্ন, এই ব্যাপার নিয়ে তিনি নিজে নিজে অত্যন্ত ক্রুদ্ধ বিরক্ত, সেই কারণে এই সমস্ত টুইটারে এসব কথা বলেন বলে আমার ধারণা। এবং এখনো পর্যন্ত আমার ধারণা যে প্রত্যক্ষভাবে তার সাথে বা তার ক্যাম্পেইনের সাথে রাশার যোগাযোগ ছিল এই দেশের তাকে জিতিয়ে দেওয়ার জন্য, এই ধরনের তথ্য সম্ভবত বেরিয়ে আসবে না, কিন্তু তার অসহিষ্ণুতা এবং তার লেজিটিমেসিকে প্রশ্ন করার জন্য এরা চেষ্টা করছে, এই ধরনের ধারণা থেকে সম্ভবত তিনি এগুলো করছেন।
আপনার কি মনে হয়েছে গতকাল শুনানির সময় যে ডেমোক্র্যাট সাংসদরা কংগ্রেসম্যানরা সেনেটররা যেভাবে প্রশ্ন করছিলেন এবং রিপাবলিকানরা যেভাবে প্রশ্ন করছিলেন তার মধ্যে একটু ব্যবধান ছিল, একটু ফারাক ছিল?
হ্যাঁ, তা তো থাকবেই, এটা হচ্ছে যে হিলারি ক্লিনটন পরাজিত হওয়ার পেছনে একটা তো এই ধারণাটা এখন বদ্ধমূল হয়েছে, যেহেতু সবাই বলছে যে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ থাকবা না থাক, যদি রাশিয়া সত্যি সত্যি মানে এটা করে থাকে যেটা এই দেশের সিকিউরিটি এজেন্সি গুলো বলছে, তাহলে সেটার তো একটা ইম্প্যাক্ট পড়েছে। আর একটা ইম্প্যাক্ট হচ্ছে যে একদম শেষ মুহূর্তে এসে FBI এই নির্বাচন মাত্র কয়েকদিন আগে হিলারি ক্লিনটনের একজন সহকর্মীর কম্পিউটারে কিছু ডাটা পেয়েছে, সেগুলো সেন্সিটিভ, এ নিয়ে তদন্ত শুরু করেছে বলায় সেটার একটা ইম্প্যাক্ট পড়েছে। ফলে ডেমোক্র্যাটদের মনে একটা ক্ষোভ তো আছেই যে এই হিলারি ক্লিনটন যে তাদের লোক যে প্রেসিডেন্ট হতে পারলেন না তাদের প্রার্থী, সেটা মানে ওই এই সমস্ত কারণে, তো এই ক্ষোভ থেকে একটা আছে। কিন্তু আপনি দেখুন ওই যে সিনেটের যে কমিটি যে চেয়ারম্যান জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সেনেটর গ্রাহাম, তিনি কিন্তু বেশ অত্যন্ত ডেমোক্রেটদের মধ্যে সবচেয়ে কঠোর যারা মনে হয়েছে আপনার, তাদের মধ্যে মানে কঠোর ভাবে এই জিনিসটা নিয়েছেন এবং এর ভিতরে কি তথ্য আছে না আছে তিনি বের করার চেষ্টা করছেন। তার বক্তব্য হচ্ছে যে আমাদের দলীয় মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু আমেরিকান নির্বাচনী প্রক্রিয়ায় আমেরিকার সবচেয়ে প্রধান বহিঃশক্তি আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া, তারা ইন্টারফিয়ার করবে এবং তাদের হস্তক্ষেপ দ্বারা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে, আমাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করবে, বিপদ সংকুল করবে, এটা আমরা নিতে পারি না। ফলে তিনি চাচ্ছেন প্রকৃত তথ্য উদ্ঘাটন করার জন্য, আমার ধারণা।
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই বিশ্লেষণের জন্য এবং আমাদের এই সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বেশ ভালো।
বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে বলে অভিযোগ করেছে শিশু বিষয়ক বেসরকারি সংস্থাগুলোর জাতীয় নেটওয়ার্ক বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা হয়েছে সমাজবিজ্ঞানী অধ্যাপক সালমা আক্তারের সাথে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
এএফ এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি 2017 সালের প্রথম তিন মাসে 145 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা গত 2016 সালের একই সময়ের তুলনায় 51% বেশি। এতে বলা হয়েছে, চলতি বছরের একই সময়ে শিশুদের গণধর্ষণের ঘটনা বেড়েছে তার আগের বছরের তুলনায় 3 গুণ। ধর্ষণের পর শিশু হত্যার ঘটনাও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সমাজবিজ্ঞানী, আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভারসাম্যহীনতা, আইনের সঠিক প্রয়োগ না হওয়া এবং অভিভাবকদের অসচেতনতা শিশু ধর্ষণ বৃদ্ধির বড় কারণ। তাদের মতে, এর প্রতিকার ও প্রতিরোধের জন্য প্রয়োজন দ্রুত বিচার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। তাদের মতে, এ বিষয়ে পিতামাতাদের সচেতনতার অভাব এবং সর্বোপরি এ বিষয়ে রাষ্ট্রের এবং সমাজের যে দায়বদ্ধতা রয়েছে সে বিষয়ে তাদের অনীহার কারণে এ ধরনের অপরাধ ক্রমাগতভাবে বাড়ছে। শিশু ধর্ষণ এবং নির্যাতনের রোধে সমাজের করণীয় সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার ভয়েস অফ আমেরিকাকে বলেন, শিশু ধর্ষণের বিষয়টি একটি গুরুতর ইস্যু। তিনি বলেন, এ ধরনের ঘটনার শিকার শিশুদের উপর যে শারীরিক ও মানসিক চাপের সৃষ্টি হয় তার অভিশাপ তাদের সমস্ত জীবন বয়ে বেড়াতে হয়। সালমা আক্তার বলেন, সামাজিক দায়বদ্ধতার অভাবের কারণে ধর্ষককে একঘরে করার পরিবর্তে শিশুকে একঘরে করে ফেলা হয়, যা শিশু ধর্ষণকে উৎসাহিত করছে। তিনি বলেন, এছাড়া বিচারহীনতার সুযোগে ধর্ষক বা ধর্ষক শিশুদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি এবং হুমকি দিয়ে থাকে, যার প্রতিকারে রাষ্ট্র বা সমাজ বেশিরভাগ ক্ষেত্রেই নির্বিকার ভূমিকা পালন করে। শিশুদের ধর্ষণের ঘটনা বৃদ্ধিকে একটি গভীর উদ্বেগের বিষয় বলে আখ্যায়িত করে সালমা আক্তার বলেন,
আমি মনে করি যে সমাজবিজ্ঞানী হিসেবে এটা অত্যন্ত একটি উদ্বেগজনক বিষয়, কারণ আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা দূরে সরে যাচ্ছি এবং এই ধরনের ঘটনা যে ক্রমশ বেড়ে যাচ্ছে সেটাই প্রমাণ করছে যে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হচ্ছে না এবং ঘটনাগুলোর সামাজিক দায়বদ্ধতা আমরা নিচ্ছি না। এখানে সরকারের পক্ষ থেকে দুটি বিষয় দেখা যেতে পারে। একটি হচ্ছে যে আমাদের শিশুদের এই ধরনের কেয়ারের জন্য আরো বেশি বাজেট বরাদ্দ করা এবং ম্যান পাওয়ার এবং রিসোর্স বরাদ্দ করা, যাতে করে যারা এই লিগাল অ্যাসপেক্ট গুলোকে দেখছেন তারা যেন যথেষ্ট পরিমাণ সময় মনোযোগ শিশুদের দিকে দিতে পারেন। আমরা দেখতে যদি সাম্প্রতিক সময়ের মধ্যে শিখতে পারি।
তিনি বলেন, শিশুদের সুরক্ষার জন্য বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং সুশীল সমাজ ও গণমাধ্যম বিরাট ভূমিকা পালন করতে পারে। তারা শিশুদের সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং শিশু ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারেন বলে উল্লেখ করে সালমা আক্তার বলেন, সামাজিক এই বেদি থেকে চিরতরে পরিত্রাণের জন্য সকল পক্ষকে এই কাজটি অব্যাহত রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন,
একটা বড় ধরনের কনসার্ন ছিল ইনক্রিজিং এবং হচ্ছে এসিড অ্যাটাক কিন্তু খুবই উদ্বেগজনক ভাবে বাড়ছিল এবং সেটি কিন্তু কমে গেছে। এটা একটা বড় কারণ ছিল ভেরি স্ট্রং লিগাল অ্যাকশন এবং শিক্ষা ব্যবহার। আমি মনে করি যে চাইল্ড রেপিং এর ক্ষেত্রে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ভেরি ফাস্ট ট্র্যাক কেস হিসেবে এগুলোকে দিতে হবে উইদিন টু কোন ধরনের অর্গানাইজেশনগুলো